আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَسْأَلُونَكَ عَنِ الْأَنْفَالِ قُلِ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله سبحانه وتعالى مهان دربار لاکھوں کوٹی شکریہ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে এক্সপেন্সিভ নিয়ামত, মূল্যবান সম্পদ কোরআনে কারীমার নিয়ামত দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষ যখন যতদিন পর্যন্ত কোরআনের উপর মহাব্বত থাকবে, কোরআনের গুরুত্ব থাকবে, কোরআনের চর্চা থাকবে, শিক্ষা দীক্ষা আলোচনা পর্যালোচনা এবং কোরআনের উপর আমল থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানদের ইজ্জত সম্মান মর্যাদা সব ঠিক থাকবে। কোরআনে কারিমার উপর যখন অনীহা এসে যাবে, এর শিক্ষা দীক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা হবে, গুরুত্বহীন মনে করা হবে, অপ্রয়োজনীয় মনে করা হবে, এর উপর আমল মুসলমান জাতি যখন ছেড়ে দিবে, তখন মুসলিম জাতির ভাগ্যাকাশে অমাবস্যার ঘনকুঞ্জ অন্ধকার নেমে আসতে বাধ্য। কোরআনে কারিমার উপর আমল করেই সাহাবায়ে কিরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের খেতাব অর্জন করেছিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছেন এমন ভাবে যে আল্লাহ পাক নিজে তাদের উপর সন্তুষ্টির ঘোষণা বারবার দিয়েছেন। আর এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই কোরআনের গুরুত্ব, মর্যাদা, চর্চা, শিক্ষা, আমল সব কিছু আজকে মানুষের অন্তর থেকে বিদায় নেওয়ার কারণে মুসলিম জাতি আজকে বর্তমানের মতো বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আমরা মুসলিম জাতির পৃথিবীতে কোথাও কোনো সে নেই, কোথাও কোনো মর্যাদা নেই, কোথাও কোনো ইজ্জত সম্মান নেই, কারণ আমরা আল্লাহর কোরআনের ইজ্জত দিতে জানি নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি চাঞ্চল্যকর হাদিস বর্ণনা করেছেন। নবী আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আল আখারিন। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের বরকতেই এক জাতিকে উন্নতির মর্যাদার শীর্ষে পৌঁছে দিয়েছেন। এবং এই কোরআনকে না মানার কারণে, কোরআনের প্রতি অবজ্ঞা থাকার কারণে একই মুসলিম জাতি অধপতনের চরম গহ্বরে অতলতলে নিমজ্জিত হয়ে যাবে, যেটা আমরা হয়েছি আজকে। সেই জন্য মুসলমান জাতিকে তৌবা করে সব কিছু বাদ দিয়ে কোরআনে কারিমার দিকে ফিরে আসা, কোরআনের শিক্ষা, কোরআনের চর্চা, কোরআনের আলোচনা, কোরআনের তালিম, কোরআনের উপর আমল কিভাবে করা যায়, এই চিন্তা চেতনা যদি মুসলিম জাতির মাঝে আবারও ফিরে আসে, আল্লাহ পাকের ওয়াদা আছে আল্লাহ পাক মুসলমানকে ওই শীর্ষে জায়গায়, ওই মর্যাদাশীল স্থানে আবার পৌঁছা দিবেন যেখানে মুসলিম জাতি ছিল। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার, আমল করার, হেদায়েতের নিয়াতে শোনার তৌফিক দান করেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এটি ছিল হল সূরাতুল আনফালের প্রথম চারটি আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম চারটি আয়াতের মাঝে আমরা আলোচনা করব দ্বিতীয় আয়াত থেকে, কারণ প্রথম আয়াতে এর তফসির অনেক লম্বা, অনেক ঘটনার সাথে সম্পৃক্ত, বদরের যুদ্ধের ঘটনার সঙ্গে সম্পৃক্ত। প্রথম আয়াতের শেষের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কেরামকে সম্বোধন করে সমস্ত মুসলিম জাতিকে এক অনুপম নির্দেশনা, দিক নির্দেশনা দান করেছেন। মমিন হওয়ার জন্য মাপকাঠি নির্ধারণ করেছেন, যেই মমিন হওয়া দুনিয়া এবং আখেরাতে সফল কাম হওয়ার জন্য কন্ডিশন এবং শর্ত। যদি আমরা দুনিয়াতে সফল হতে চাই, যদি কিয়ামতে যদি জান্নাতের অধিকারী হতে চাই, মোমেন হওয়া ছাড়া এটি কখনোই সম্ভবপর নয়। এই মোমেন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আহ্বান করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মোমেন হয়ে থাকো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহর বিধানকে মেনে চলো, রসুলের সুন্নাতকে মেনে চলো, মন দিয়ে, দিল দিয়ে, বাহ্যিক আচরণ দিয়ে, কথাবার্তা দিয়ে এবং আমলের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো তোমরা। এই দিক নির্দেশনা আল্লাহ পাক দান করেছেন। এই আয়াতের শানে নজুলে বদরের যুদ্ধের সেই চাঞ্চল্যকর ঘটনাগুলো সম্পৃক্ত। তার মাঝে একটি ঘটনা শুধু ব্রিফলি বলি ব্যাকগ্রাউন্ডের জন্য। বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের এক চূড়ান্ত বিজয় দান করলেন, আর কাফেররা শোচনীয় পরাজয় বরণ করতে বাধ্য হল। মুসলমানদের হাতে প্রচুর গনিমত এল। গনিমত বলা হয় যুদ্ধলব্ধ শত্রুর সম্পদকে গনিমত বলা হয়। শত্রু সম্পদ ছেড়ে পালিয়ে গেছে, যুদ্ধ হয়েছে, সেই সম্পদকে বলা হয় হল গনিমত। এটি মুসলমান শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য গনিমত হালাল, এর আগের কোন উম্মতের জন্য গনিমত হালাল ছিল না। তৎকালীন যুগে গনিমতের সম্পদ এক জায়গায় জমা করা হতো, যদি যুদ্ধ, মুসলমানদের এই সংগ্রাম আল্লাহ পাক কবুল করেছেন, তখন আসমান থেকে এক খণ্ড আগুনের বিজলি এসে সেই সম্পদকে পুড়িয়ে দিত। এটাই সাইন ছিল যে তাদের এই কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক গনিমতের মালকেও হালাল করেছেন। ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ যেই গনিমতকে হালাল এবং পবিত্র করলাম সেই গনিমতের সম্পদ তোমরা স্বচ্ছন্ন বোধে সেটিকে ব্যবহার করো, ইউজ করো এবং খাও পান করো। আল্লাহ পাক হালাল করে দিলেন। এর আগে যেহেতু সাহাবাদের কোনো যুদ্ধের অভিজ্ঞতাও নাই, গনিমতের মালের অভিজ্ঞতাও নাই, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তিন দলে বিভক্ত হয়েছিলেন। এক দল ছিল যুদ্ধ শেষে নবী আলাইহিসসালামের সিকিউরিটির দায়িত্ব পালন করেছেন, যে অতর্কিত শত্রুরা কোথাও থেকে অতর্কিত হামলা করে নবী আলাইহিসসালামকে হত্যা না করে। তাহলে নবীর সিকিউরিটির দায়িত্ব যারা পালন করেছেন তারা কত বড় জিম্মাদারি আদায় করছেন এটা আর বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দল সাহাবী ছিলেন মক্কার মুশরিকরা যখন শোচনীয় পরাজয়ের সম্মুখীন হল তখন তারা সবকিছু ছেড়ে জীবন নিয়ে পালাতে শুরু করল। একদল সাহাবী তারা যেন সামনে গিয়ে আবার একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে দ্বিতীয়বার আক্রমণ করার সুযোগ না পায় এই জন্য তাদের পিছে ধাওয়া করলেন। তাহলে এখনো পর্যন্ত তারা যুদ্ধের ময়দানেই আছেন, ধাওয়া করার অর্থ তো তাদের পিছু নিয়েছেন। এই দিক দিয়ে লক্ষ্য করলে তো এই গ্রুপও দায়িত্বের একটি বিরাট অংশ আদায় করছেন। তৃতীয় গ্রুপ তারা গনিমতের মাল সংগ্রহ করতে ব্যস্ত হয়েছেন। তাহলে গ্রুপ তিনটা হয়ে গেল। এই তিনটি গ্রুপের মাঝে গনিমতের সম্পদের অধিকারী কে হবে এই নিয়ে বাহ্যিক কিছুটা মনোমালিন্য এবং কথা কাটাকাটি শুরু হয়ে গেল। যারা গনিমতের মাল সংগ্রহ করেছেন তারা দাবি করতে লাগলেন যে যেহেতু আমরা সম্পদগুলো সংগ্রহ করেছি এর মালিক শুধু আমরা। যারা পিছু ধাওয়া করেছেন তারা বলতে লাগলেন যে মেইন কাজ তো আমরা করেছি, তাদেরকে যদি আমরা ধাওয়া করে দূরে রেখে না আসতাম তারা আবার আক্রমণ করত, তাহলে গনিমতের মালের অধিকারী আমরা। তৃতীয় দল বললেন নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে ইসলাম থাকবে কি করে, ইসলাম প্রচার হবে কি করে, সুতরাং নবীর সিকিউরিটির দায়িত্ব আদায় করা এটি হল সবচেয়ে বড় দায়িত্ব, সুতরাং গনিমতের মালের অধিকারী শুধু আমরা। সাহাবিদের মাঝে যখন এই সামান্য একটু কথা কাটাকাটি হল এবং গনিমতের মাল কিভাবে বন্টন হবে এই সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নাই, ইতিপূর্বে কোনো কোরআনের আয়াত নাযিল হয়নি, কোনো বিধানও আসেনি, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়নি, আল্লাহ পাক এই সূরা নাযিল করে প্রাথমিক পর্যায়ে গনিমতের মাল বন্টনের এবং গনিমতের মালের আসল অধিকারী কারা সেই সম্পর্কে আলোচনা করলেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী আপনাকে সাহাবায়ে কেরাম গনিমতের মাল, আনফাল এটি গনিমতের একটি পার্ট, গনিমতের অপর নাম হল আনফাল, গনিমতের মালের বন্টন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে এর অধিকারী কে হবে। তিন দলই বলছে আমরা অধিকারী। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, হে নবী আপনি সাহাবায়ে কেরামকে বলে দিন যে গনিমতের মালের একচ্ছত্র অধিকারী শুধু আল্লাহ এবং তার রসুল। আল্লাহ এবং তার রসুল, রসুল যাকে যতটুকু খুশি যেভাবে খুশি তিনি তাকে ততটুকু দিবেন, কিন্তু ইনসাফের নবী তিনি গনিমতের মালকে যখন একচ্ছত্র মালিকানা এবং অধিকার আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন, ইচ্ছে করলে তো স্বজন প্রীতির আশ্রয় নিয়ে হযরত আলীকে একটু বেশি দিতে পারতেন, হুজুরের আত্মীয় স্বজনকে একটু বেশি দিতে পারতেন, নিজের জন্য পুরাটা রেখে দিতে পারতেন, কিন্তু রহমাতুল্লিল আলামিন নবী তা করলেন না। তিনি যতটুকু যুদ্ধলব্ধ সম্পদ সমান ভাগে বন্টন করে সাহাবিদের মাঝে বন্টন করে দিলেন। কারো অংশ কম বেশি না, সবার অংশ সমান। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহ পাক সাহাবাদেরকে নসিহত করে এই আয়াত নাজিল করছেন, ফাত্তাকুল্লাহ, গনিমতের মালের বন্টন ব্যবস্থায় শুধু নয়, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, আর নিজেদের মাঝে সংশোধনের চেষ্টা করো, নিজেদের মাঝে ঝগড়া ফাসাদ করে, গোলমাল করে, মতানৈক্য করে নিজেদের শক্তিকে খর্ব করো না, নিজেদের মর্যাদাকে হানি করো না, নিজেদের ঐক্যকে বিনিষ্ঠ করো না, নিজেদের কে দুর্বল করে ফেলো না। এরপরে আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি সত্যিকার অর্থে মমিন হয়ে থাকো, খাঁটি মমিন হয়ে থাকো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো। তিনি যে সিদ্ধান্ত নেবেন বিনা বাক্যে, বিনা তর্কে, বিনা যুক্তিতে, বিনা লজিকের পিছে পড়া ব্যতিরিকে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্য করো, মেনে নাও, আমল শুরু করে দাও, বোঝো আর না বোঝো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটি হল প্রথম আয়াতের সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড। মুমিন কারা? তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুমিন কারা? মুমিন হওয়ার জন্য কি কি কোয়ালিটি মানুষের মাঝে থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার বিভিন্ন সুরায়, বিভিন্ন জায়গায় মোমেন বান্দাদের বিভিন্ন কোয়ালিটি বর্ণনা করেছেন। যেমন সুরাতুল ফুরকানের শেষ রুকুতে মোমেন বান্দারা ১৩টি গুণ উল্লেখ করেছেন। সুরাতুল মুমিনুনে আল্লাহ পাক মোমেন বান্দার ৮টি গুণ বর্ণনা করেছেন। সুরাতুর রাদের মোমেন বান্দার ৯টি গুণ উল্লেখ করেছেন। এই সুরাতের আল্লাহ পাক মোমেন বান্দার ৫টি গুণ উল্লেখ করেছেন। মোমেন কারা? যাদের মাঝে এই ৫টি গুণ থাকবে। এই ৫টি গুণের যদি অভাব থাকে, তিনি যত সুন্দর আমলের দাবিদার হোক, নিজেকে যত বড় আল্লাহওয়ালা মনে করুক, আল্লাহর নৈকট্যশীল বান্দা মনে করুক, আল্লাহ পাকের পরিভাষায় সেই ব্যক্তি মোমেন তো নয়, বরং তার নাম লেখা থাকবে মুনাফেকের খাতায়, যদি এই গুণগুলো আমাদের মাঝে না আসে। তাহলে আমরা যে জান্নাতের অধিকারী, জান্নাতের আশাবাদী বা দাবিদার, এই জান্নাত পেতে হলে তো আমাদের মোমেন হওয়া লাগবে। মোমেন হতে হলে কি কি কোয়ালিটি, কি কি গুণ থাকবে, সেই গুণগুলো জানা লাগবে না? এই গুণগুলা না জানলে আমি মোমেন হব কি করে? ভালো ড্রাইভার হবেন, ড্রাইভার হতে হলে তো আপনার ট্রাফিক রোল প্রথমে জানা লাগবে। ট্রাফিক রোল জানলেই না আপনি ভালো ড্রাইভার হতে পারবেন, নইলে ভালো ড্রাইভার কি করে হবেন? অনুরূপভাবে জান্নাতের দাবিদার হতে হলে মোমেনের এই কোয়ালিটি প্রথম জানা লাগবে। এরপরে এই কোয়ালিটি আমার ভিতরে কিভাবে আমি আনব, সেই জন্য সার্বিক প্রচেষ্টা করা লাগবে। তো মোমেন বান্দার কটি গুণ উল্লেখ হয়েছে এখানে? ৫টি গুণ। আমরা সবাই ধ্যান দিয়ে শুনব এবং এটিকে আমলের নিয়তে শোনার চেষ্টা করব। প্রথম নম্বর গুণ, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মোমেন তারাই হবে যখন তাদের সামনে আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর পরিচয়ের আলোচনা হয়, আল্লাহর কুদরতের আলোচনা হয়, আল্লাহর বাণীর আলোচনা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীতি সন্ত্রস্ত হয়ে কেঁপে ওঠে। ভীতি সন্ত্রস্ত হয়ে কেঁপে ওঠার অর্থ কি? অর্থাৎ তাদের অন্তরে, তাদের অন্তর আল্লাহর মহাব্বত এবং আল্লাহর মহত্ব ও প্রেমে ভরপুর হয়ে যায়। আল্লাহর প্রেম মহাব্বত ভালোবাসার আল্লাহর মহাব্বতে মহত্বে যখন কারো অন্তর ভরপুর হয়ে যায় অটোমেটিক ভাবে তার অন্তরের ভিতর এক ধরনের ভীতি ভয় ভীতির সৃষ্টি হয়। দেখুন ভয় ভীতি দুই প্রকার, এক ধরনের ভয় ভীতি আসে হল হিংস্র প্রাণীর অনিষ্ট থেকে মানুষের বাঁচার জন্য অন্তরে ভয় সৃষ্টি হয়। চোর আসছে, ডাকাত আসছে, খুনি আসছে, হিংস্র প্রাণী আসছে, তার থেকে কিন্তু মানুষের অন্তরে ভয় সৃষ্টি হয়। আবার কারো উপর শ্রদ্ধাশীল হয়ে গেলে, তার মহত্ব অন্তরের ভিতর প্রতিষ্ঠিত যখন হয়ে যায়, তখন তার ভয়ও অন্তরের ভিতর সৃষ্টি হয়। শিক্ষকের ভয়, পিতার ভয়, মুরব্বীর ভয়, এটা কেন সৃষ্টি হয়? শত্রু ভেবে নয়, এটি হল অন্তরের ভিতর তার মহাব্বত এবং তার মহত্ব, তার মর্যাদা বোধ যখন সৃষ্টি হয় অটোমেটিক অন্তরের ভিতর ভয় সৃষ্টি হয়। তো মোমেন বান্দার প্রথম গুণ হল যখন আল্লাহ পাকের আলোচনা তাদের সামনে করা হয়, আল্লাহ পাকের গুরুত্ব, আল্লাহ পাকের কুদরত, আল্লাহর মহত্ব তাদের সামনে তুলে ধরা হয়, তখন আল্লাহর মহত্বে তাদের অন্তর ভরপুর হয়ে অন্তরের ভিতর ভীতি সৃষ্টি হয়। এই ভীতি সৃষ্টি হওয়ার বহিঃপ্রকাশ ঘটে তাদের অন্তর কেঁপে ওঠার মাঝে। তাহলে প্রথম গুণ থাকা লাগবে আল্লাহ পাকের খোদা ভীতি, অন্তর কেঁপে উঠবে, কোরআন শরীফ যখন শুনবে অন্তর কেঁপে ওঠে। এখন আমরা প্রত্যেকেই নিজের বিবেকের স্কেল দিয়ে আমার অন্তরকে একটু মেপে দেখি, আমার অন্তর আল্লাহর ভয়ে আল্লাহর কোরআন শুনলে কেঁপে ওঠে কিনা। সবাই নিজের বিবেকের স্কেল দিয়ে মেপে দেখি, মাপলে যেয়ে দেখবেন যে মোমেনের প্রথম কোয়ালিটি নেই। কোরআনে কারিমা শ্রবণ হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, আমাদের কোনো ফিলিংসই নাই, অন্তরের ভিতরে কোনো পরিবর্তনই নাই আমাদের ভিতরে। সুতরাং মোমেনের প্রথম কোয়ালিটি নাই আমাদের। সূরাতুল হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন জিনিসটাকে আরো সুন্দর করে তুলে ধরছেন, অবশ্বিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হে নবী অবশ্বিরিল মুখবিতিন, আপনি বিনয়ী কোমল প্রাণ মানুষদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন, কল্যাণের সুসংবাদ শুনিয়ে দিন। কারা তারা? আল্লাযীনা, বিনয়ী কারা, কোমল প্রাণ মানুষ কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখনই তাদের সামনে কোরআনের আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, তখনই ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহ পাকের মহত্বে আল্লাহ পাকের প্রেমে ভরপুর হয়ে অন্তর কেঁপে উঠবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম থুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম, আল্লাহু নাযযালা আহসানাল কিতাব মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম। আল্লাহ তিনি যিনি উত্তম বাণী তথা কোরআনে কারিমা এবং এই আসমানি কিতাব নাজিল করেছেন, যা সামঞ্জস্যপূর্ণ, যার মাঝে কোন ধরনের দ্বন্দ্ব নাই, এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের কোন বিরোধ নেই, পুরা কোরআনে কারিমা সামঞ্জস্যপূর্ণ। এবং এই কোরআনে কারিমা শুধু সামঞ্জস্যপূর্ণই নয়, পুনর্পঠিত, অর্থাৎ যেটিকে বারবার পাঠ করা যায়, বারবার তেলাওয়াত করলেও অন্তর বিরক্ত হয় না। দেখেন পৃথিবীতে একদম আপন প্রিয়জনের হৃদয় নিংড়ানো লেখা যদি একটা প্রেম পত্রও যদি কেউ দুইবার তিনবার পাঁচবার পরে, তখন বিরক্ত আসবে। বিরক্ত আসে কিনা বলেন, সাক্ষী দেন কারো অভিজ্ঞতা থাকলে। আমরা মৌলবী সাহেবের অভিজ্ঞতা তো নাই, এটা হবে, এটা বাস্তবতা। যত আপনজন হোক, যত প্রেয়সী হোক, দেখবেন যে তার কথা একই কথা বারবার শুনলে বিরক্ত লাগবে। আপনারা আমরা নামাজ না বাল্যকাল থেকে বালেগ হওয়ার থেকে না পড়লেও অনেকে পরে নামাজ শুরু করেছেন, নামাজের সুরায় ফাতিহা এটা শুনি কতদিন হল, একদম যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে সুরাতুল ফাতিহা আমরা শুনি। বলেন তো সুরায় ফাতিহা যে এতবার জীবনে শুনলাম, জীবনে কোনোদিন বিরক্ত আসছে যে একই সুরা বারবার কেন পড়ে, শুনতে ভালো লাগে না? বিরক্ত আসবে না। কোরআনের এটি হল মুজিজা, পুনর্পঠিত মাসানিয়া। কোরআনের বৈশিষ্ট্য হল বারবার শুনবে, বারবার পঠিত, কিন্তু অন্তরে বিরক্তির ভাব আসবে না। কাসরাতুর রাদ্দি বিহি লাম ইউবলিহি অবি তাকরারি তুলালি লাম ইউমাল। কাসরাতুর রাদ্দি বিহি লাম ইউবলিহি, কবি বলেন যতবার তুমি কোরআন শোনো, গতবার তেলাওয়াত করো, অন্তরের মাঝে কখনো বিরক্তির ভাব আসবে না। অবি তাকরারি তুলালি লাম ইউমাল, অন্তর কখনো বিরক্ত হবে না, আরো মনে হবে আরো শুনি আরো শুনি। এটা কোরআনের বৈশিষ্ট্য। শুধু তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম, আর এই কোরআনের প্রভাবে তাদের চামড়া শিউরে ওঠে যারা নাকি আল্লাহর ভয়ে ভীত। কোরআনের প্রভাবে তাদের অন্তর বিগলিত হয়ে যায়, তাদের চামড়ার লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতে মুহাম্মাদের মাঝে সবচেয়ে স্ট্রং মেন্টালিটির অধিকারী ছিলেন হযরতে ওমর। ওয়া আশাদদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের ভিতর ওমরের চেয়েও এত বেশি স্ট্রং মেন্টালিটির কোন মানুষ আমার উম্মতের ভিতর আর নেই। হুজুর বলেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে কারিমার আওয়াজ শুনতেন, তেলাওয়াত শুনতেন, ওমরের পাথরের মতো শক্ত দেল গলে আঠাল মাটির মতো হয়ে যেত। আঠাল মাটি দেখেন বড় শুকিয়ে গেলে বড় শক্ত, কিন্তু যখন বৃষ্টির পানি পড়ে সাথে সাথে গলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি এমনই ছিল। হযরত ওমরের মুসলমান হওয়ার ঘটনাটাও তো তাই, হুজুরকে হত্যা করতে যাচ্ছেন, একজন বলছেন, জিজ্ঞেস করছেন ওমর ভাই যাও কোথায়, ওমর বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাপদাদার ধর্মের উপর চুনকালি মাখিয়েছে, মানুষকে বাপদাদার ধর্ম থেকে মতিভ্রম করে অন্য ধর্মের দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, সমাজে বিপর্যয় সৃষ্টি করছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। এই পথিক বলে যে ওমর আগে নিজের পায়ের কাটা খোলো, পরে জঙ্গলের কাটা খোলো, তোমার বোন আর ভগ্নিপতি যে মুসলমান হয়ে গেছে খবর আছে নাকি? কয় বলে কি রে, আশ্চর্য ঘটনা, আমার বোন মুসলমান হয়ে গেছে। তখন ওমর সিদ্ধান্ত পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা দিলেন। এই সময়ে বোন আর ভগ্নিপতি তখনও সূরা তোয়াহা পুরাটা নাজিল হয়নি, যতটুকু নাজিল হয়েছে ততটুকুর এক পাণ্ডুলিপি নিয়ে বোন আর ভগ্নিপতি সূরা তোয়াহা তেলাওয়াত করছিলেন। হযরত ওমর যা করা নাড়া দিচ্ছে, দরজা নক করেছে, বোন আর দুলাভাইয়ের তো অবস্থা বারোটা বেজে গেছে, ওমর আসছে আর উপায় নাই, কিন্তু ইমানের উপর এতটুকু অবিচল দুজন যে ওমর কি করবে, আর মেরেই ফেলবে, রক্তাক্ত করবে, জখমি করবে, এছাড়া আর কি করবে ওমর? সীসা ঢালা প্রাচীরের মতো তাদের ইমানি শক্তি অন্তরের ভেতর মজবুত হয়ে গেছে। এসে ধমক দিয়ে বলে, তোরা কি পড়লি শোনা, চুপচাপ, কোনো কথা নেই। যে ভগ্নিপতিকে ধরেই পিটানো শুরু করে দিল, রক্তাক্ত হয়ে গেছে। বোন এসে বাধা দিলেন। হযরত ওমর এবারও জিজ্ঞাসা করল, কি পড়েছ শোনা, কোথায় রাখলি লুকিয়ে? বোন বলে যে, তুমি মুশরিক, তুমি নাপাক, তোমাকে এই জিনিস দেওয়া যাবে না, এটি আল্লাহ পাকের কোরআন। যদি আমি পড়তে চাই তাহলে কেমনে পড়তে পারব? বোন বলে যে, তুমি নাপাক, গোসল করা লাগবে, ওযু করা লাগবে। হযরত ওমর কয়েত করছে, শেষ পর্যন্ত হযরত ওমর শিক্ষিত মানুষ ছিলেন। মক্কা যে কজন শিক্ষিত মানুষ ছিলেন তার মধ্যে হল একজন হযরত ওমর। তিনি পড়তে জানতেন, লেখা জানতেন, সব জানতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ যখন প্রথমে এই পাণ্ডুলিপির উপর গেল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَى। হযরত ওমর যখন এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলেন, সাথে সাথে হযরত ওমরের হৃদয়ের ভিতর বৈপ্লবী পরিবর্তন শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলে যে, আমি মুসলমান হব, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। দেখেন, কয়েকটি আয়াত শুনেছে, তেলাওয়াত করেছে, কয়েকটি আওয়াজ শুনেছে, আয়াত শুনেছে, এখন হুজুরের দরবারে চলে যাচ্ছে মুসলমান হওয়ার জন্য। তরবারি কিন্তু সেটা আছেই সাথে, যেটা দিয়ে হুজুরকে হত্যা করতে যাচ্ছিল। হযরত ওমরকে আসতে দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বি কেয়ারফুল, ওমর আসতেছে, আবার তরবারিও দেখি, মনে হয় কোনো খারাপ উদ্দেশ্যে। ওমরের এদিক দিয়ে অন্তর পরিবর্তন হয়েছে, আল্লাহ পাক ওহির মাধ্যমে হুজুরকে আগেই জানা দিচ্ছেন। হুজুর বলেন যে, আসতে দাও, দেখি কি করে, আসতে দাও, আমার কাছে আসতে দাও। কাছে যখন আসছে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, ওমর তরবারি হাতে নিয়ে আসছে, এর খারাপ মতলবে আসছে, যদি ভালো মতলবে থাকে তরবারি কেন আনলো? এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মক্কার মুশরিকরা এখনো মিটিং এ বসে আসছে যে তাদের উদ্দেশ্য সাধিত বুঝি হয়ে গেছে, সুসংবাদ কখন নিয়ে আসে। সেই নগ্ন তরবারি এখনো তার হাতে কোমরে ঝুলানো, সেই তরবারি নিয়ে হযরত ওমর যে উল্টা সংবাদ দিলেন যে, হুজুরকে তো হত্যা তো দূরের কথা, আমি মুসলমান হয়ে আসছি। এরপরে কোরআনের প্রভাবে তাদের অন্তর বিগলিত হয়ে যায়, তাদের অন্তর নরম হয়ে যায়, তাদের পাথরের মতো শক্ত অন্তরটাও মোমের মতো গলে যায় কোরআনে কারিমার প্রভাবে। কারো অন্তর যদি কোরআনে কারিমার প্রভাবেও যদি না গলে, বোঝা লাগবে যে সাইন বড় খারাপ। এই অন্তর আল্লাহ পাক সিলমোহর করে দিছে, ঈমান আর ঢোকার সম্ভাবনা কম। এটি হল কোরআনে কারিমার প্রভাব। সাত পারার প্রথম আয়াত সূরাতুল মায়েদার সপ্তম পারার প্রথম আয়াত। নাজরানের কিছু খ্রিস্টান, তারা হযরত ঈসা আলাইহিসসালামের উপর সঠিক বিশ্বাসী ছিলেন, নাজরান থেকে আসছেন। কোরআনের বহু আয়াত নাজরানের খ্রিস্টানদের লক্ষ্য করে নাজিল হয়েছে। এই খ্রিস্টান ডেলিগেট নবী আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে তারা কোরআনে কারিমাকে হুজুরকে জিজ্ঞেস করছেন, আপনি যে নবুয়তের দাবিদার হয়েছেন, আমাদের নবী ঈসা আলাইহিসসালাম তিনিও নবুয়তের দাবিদার ছিলেন, তার উপর এক আসমানে কিতাব নাজিল হয়েছে, আপনার উপর কি এরকম কোন কিতাব নাজিল হয়েছে কিনা? তখন কোরআন কেবল নাজিল হচ্ছে, পুরা কোরআন কমপ্লিট হয়নি তখনও। তখন হুজুর বললেন, হ্যাঁ, আমার উপরও আসমানি কিতাব নাজিল হয়। নজরানের খ্রিস্টানরা বললেন, আমাদেরকে একটু পড়ে শোনান, যেহেতু তারা নিজেরাও আরবি ভাষাভাষী ছিলেন, তাদের বুঝতে আর বাকি নেই। নবী আলাইহি সালাতু ওয়াসালাম কোরআনে কারিমার কিছু অংশ শুনালেন। কিছু দূর শুনতে গিয়েই তাদের চোখ দিয়ে অঝোরভাবে আষাঢ় মাসের বর্ষার মতো পানি ঝরতে শুরু করল, এবং সাথে সাথে হুজুরকে তারা রিকোয়েস্ট করলেন যে আমাদের সবাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। আল্লাহ পাক এই ঘটনাকে কেন্দ্র করে সাত পারার প্রথম আয়াতগুলো নাজিল করলেন। وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ রাসূলের উপর নাযিলকৃত বাণী যখন এই নাজরানের খ্রিস্টানরা শুনেছে, تَرَى أَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ তাদের চোখ দিয়ে অঝোর ভাবে পানি ঝরতে শুরু করেছে। হে দর্শক, তুমি যদি দেখতা, তাদের দুমু নাজিল হয়ে গেছে। দুমু অর্থাৎ হল প্রচুর পানি তাদের চোখ দিয়ে ঝরতে শুরু করেছে। মিম্মা আরাফু মিনাল হাক্কে, সত্য উপলব্ধি করার কারণে। ইয়াকুলুন, তারা বলল, রব্বানা আমান্না, হে আল্লাহ, আমরা এই নাজিলকৃত কিতাবের উপর আমরা বিশ্বাস আনলাম, ইমান আনলাম। ফাকতুবনা মাআশ-শাহিদিন, হে আল্লাহ, তুমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত আমাদের নামগুলো করে দাও। ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হক ওয়া নাতমাউ আন ইয়াদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন। ওয়ামা লানা, এই বাণী শোনার পরেও আমাদের আর কি এক্সকিউজ থাকতে পারে, কি অভিযোগ থাকতে পারে যে আমরা এই কিতাবের উপর ইমান আনব না? এর উপর আমাদের কি অভিযোগ থাকতে পারে, কি বাহানা থাকতে পারে? আর আমা যা আনা মিনাল হাক্কে, যখন সত্য সত্য এই বাণী এসে গেছে। ওয়ানাত মাউ আইয়ুদখিলানা রব্বুনা মাআল কওমিস সালিহিন, আর এই বাণী বিশ্বাস করার মাধ্যমে আমাদের অন্তরে লোভ জেগেছে, অন্তরে তামান্না জেগেছে, আশা আকাঙ্ক্ষা সঞ্চারিত হয়েছে যে আমরা নেককারদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হতে পারব। দেখেন, কোরআনে কারিমা শুধু একবার শুনেছে, একবার শোনার সাথে সাথে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। দুমু, আল্লাহ পাক বলতেছে, দুমুর এক অর্থ হল রক্ত। কানতে কানতে চোখের পানি শুকিয়ে গেছে, এখন রক্তের মতো দেখা যায়, চোখ লাল হয়ে গেছে, এটাকে বলা হয় দুমু। তাহলে কি পরিমাণ কান্না করেছে তারা! আর এক অর্থ হল মা মারা গেছেন, বেচারা নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, সাত দিন হল কাঁদছেন, কতক্ষণ আর চোখের পানি থাকে? শেষ পর্যন্ত দেখবেন এক ফোঁটা দুই ফোঁটা বের হয়, খুব গরম পানি এটা হয়, এটাকে দুমু বলা হয়। আল্লাহ পাক বলেন, এমন অঝরে কেঁদেছে যেন তাদের চোখগুলো রক্ত আভায় ভরে গেছে। এমন কাদা কেঁদেছে তারা যে তাদের চোখ দিয়ে শেষ পানি ফোঁটা পর্যন্ত পড়েছে। তাহলে একবার শুনেছে কোরআনে কারিমা, আমরা কতবার শুনি? অন্তরে কোন প্রভাব আছে? তাহলে বোঝা লাগবে যে মোমেন হওয়ার যে প্রথম গুণ, বিবেকের স্কিল দিয়ে মেপে দেখি কতটুকু আমরা মোমেন। দাবিদার তো আমার চেয়ে বড় আল্লাহওয়ালা দুনিয়া কি আছে, কিন্তু স্কেল দিয়ে মেপে দেখি আমরা কোন কোয়ালিটির মোমেন। আমি কোরআনের দ্বারা কোন প্রভাবিত হই না আমি। সুতরাং প্রথম কোয়ালিটি থাকা লাগবে যে অন্তরের ভিতর ভীতির সঞ্চার হতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় নবী আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, যেই সমস্ত ব্যক্তিরা যাদের আল্লাহর ভয়ে এবং কোরআনের প্রভাবে প্রভাবান্বিত হয়ে তাদের লোমকূপগুলো শিউরে ওঠে, দাঁড়িয়ে যায়, এবং চোখ দিয়ে পানি বের হয়, এই ব্যক্তিকে আল্লাহ পাক কুশ্চিন কালেও জাহান্নামের আগুনে ফেলবেন না। যদি আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলতে পারি, আল্লাহর ভয়ে যদি আমার অন্তর আমার লোমকূপগুলো দাঁড়িয়ে যায়, তাহলে প্রথম কোয়ালিটি মোমেনদের হল ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআনের আলোচনা হবে, কোরআনের বাণী প্রচার করা হবে, কোরআনের তেলাওয়াত হবে, তখন তাদের ভীতি অন্তর ভীতি সন্ত্রস্ত হয়ে যাবে, যার প্রভাবে অন্তর বিনয়ী হয়ে যাবে, অন্তর গলে যাবে, নরম হয়ে যাবে, বিনয়ী হয়ে যাবে অন্তর। কোরআন শোনার পরেও যদি অন্তর গলে না যায়, তাহলে বুঝবেন যে অন্তরের ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে। দুই নম্বর হল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, মোমেন হওয়ার জন্য দ্বিতীয় কোরআন কোয়ালিটি হল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের অন্তর বৃদ্ধি, তাদের ঈমান বৃদ্ধি পাবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধি পাওয়ার অর্থ কি? ঈমান বেড়ে যাওয়ার অর্থটা কি? সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের ঐক্য মত হল ঈমান বৃদ্ধির অর্থ হল ঈমানের শক্তি বৃদ্ধি পায়। ঈমানের শক্তি এবং ঈমানের এমন একটি অবস্থা সৃষ্টি হয় যার দ্বারা তার অন্তরের মাঝে ঈমানী জ্যোতির উন্নতি হওয়া, ঈমানের শক্তি মজবুত হবে, দুনিয়ার কোনো কিছু পরোয়া হবে না তার কাছে। দেখেন আসহাবে কাহাফের ঘটনা আমরা জানি, মাত্র 7 জন যুবক, তারা পূজা করতে, বাদশাকে সেজদা করতে, মূর্তি পূজাকে অস্বীকার করল, অস্বীকার করল, শুধু অস্বীকার করায় নয়, তাদের উপর মৃত্যুদণ্ড বাদশা জারি করে দিল। তবে মৃত্যুদণ্ড প্রয়োগ করতে একটু দেরি করল বাদশা, এই জন্য যে তোমরা যুবক, তোমাদেরকে আমি বোঝার চেষ্টা দিলাম, সুযোগ দিলাম, তোমরা ফিরে আসো কিনা, যদি ফিরে না আসো নিজের মতাদর্শের থেকে, নিজের মতবাদ থেকে তোমাদের মৃত্যুদণ্ড অবধারিত। আল্লাহ পাক বলেন অরবতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরের ভিতর ঈমানকে মজবুত করে দিলাম। বাদশা জিজ্ঞেস করে তোমাদের রব কে, তোমরা কার পূজা করো, কার ইবাদত বন্দেগী করো? বাদশার সামনে দাঁড়িয়ে সারা দেশের মানুষ মূর্তি পূজক, শুধু 7 জন যুবক তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, নির্ভয়ে নির্বিঘ্নে তারা বলে ফেলল ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলেন সেই প্রতাপশালী, ক্ষমতাধর, শক্তির অধিকারী আল্লাহ পাক, যিনি আসমান জমিনের রব, আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছেন, যিনি বাদশা তোমাকেও সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করে, আমরা শুধুমাত্র সেই আল্লাহরই ইবাদত করি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না। দেখেন মৃত্যুদণ্ড মাথার উপর ঝুলছে, এই অবস্থায় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে এই ধরনের কঠিন কথা বলে দেওয়া, এটা কি ঈমানি মজবুতি ছাড়া সম্ভব? ঈমান আল্লাহ পাক বলেন তাদের ঈমানের এই কোয়ালিটিটা ছিল না। ওরাবত না আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি বাড়িয়ে দিলাম, আমি আল্লাহ ঈমানি শক্তি বাড়িয়ে দিলাম। ইমানি শক্তি বাড়ানোর অর্থ হল, ইমান বাড়ার অর্থ হল ইমানের শক্তি বেড়ে যায়, আর এমন একটি অবস্থা তৈরি হয় তার ইমানের ভিতর যে একটা আলো তার অন্তরের ভিতর, একটি নূর এবং জ্যোতি তার অন্তরের ভিতরে আসে, তখন সেই ব্যক্তি এই অন্তরের আলো দিয়ে, অন্তরের নূর দিয়ে কোনটি সঠিক কোনটি ব্যতিক, কোনটি হক আর কোনটি বাতিল সেটি নির্ণয় করতে পারে। ঈমান বৃদ্ধির অর্থ হল এটা। এবং বাস্তব অভিজ্ঞতাতেও দেখা গেছে যে সৎ কাজের দ্বারা ঈমানী শক্তি বৃদ্ধি পায়, সৎকাজের দ্বারা ইমানের শক্তি বৃদ্ধি পায় এবং অন্তরের প্রশান্তিও মানুষের সৃষ্টি হয়। অন্তরের প্রশান্তি যখন সৃষ্টি হয় এবং ইমানী শক্তি যখন বৃদ্ধি পায়, তখন তার জন্য নেক কাজ করাটা মানুষের স্বভাবে পরিণত হয়ে যায়। মানুষের যখন নেক কাজ স্বভাবে পরিণত হয়ে যায়, তখন সেই নেক কাজ ছাড়াটা তার জন্য বড় কষ্টকর হয়ে যায়। একজন মানুষ নামাজ পড়াটা তার স্বভাবে পরিণত হয়ে গেছে, কোন সময় যদি নামাজ ছুটে গেল দেখবেন যে অস্থির হয়ে যাবে, থাকতে পারবে না, বড় কষ্ট লাগবে, অন্তরে পীড়া লাগবে। একজন মহিলা নেকাব করেন, হেজাব করেন, কোন এক পরিস্থিতিতে এক বিদ্ঘুটি পরিবেশের সম্মুখীন হয়ে তার পর্দার ব্যাঘাত ঘটেছে, দেখবেন যে এই মহিলা সাত দিন ঘুম হারাম হয়ে গেছে। এটা কেন হল, আমার পর্দা কেন করতে পারলাম না, ব্যতিব্যস্ত হয়ে গেছেন। তখন ঈমানের শক্তি বৃদ্ধি পাওয়া যখন হবে, অন্তরের এই নূর সৃষ্টি হবে, তখন নেক আমলটা তার স্বভাবে পরিণত হয়ে যাবে এবং গুনাহ করাটা, গুনাহকে পরিত্যাগ করাটা তার জন্য সহজ হয়ে যাবে, গুনাহকে পরিত্যাগ করা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে, সে গুনাহ অটোমেটিক ত্যাগ করবে, কারো বলা লাগবে না। এটাকে বলা হয় হল ঈমান বৃদ্ধি হওয়া আর ঈমান কম হওয়া। সেই জন্য ইমামে বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের একটি অধ্যায় রচনা করেছেন, আল ইমান ইয়াজিদ ওয়া ইয়ানকুসু, ইমান আপ ডাউন হয়, ইমানের বর্ধিত হয়, ইমান মানুষের লো হয়ে যায়। সেই জন্য ইমান যখন কোরআনের মোমেন বান্দা তারাই হবে, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন তাদের ইমানী শক্তি বেড়ে যাবে, ইমানী শক্তি বেড়ে যাবে। আর ইমানী শক্তি বেড়ে গেলে অন্তরের মাঝে যে গুনাহ থেকে বেঁচে থাকা এক যোগ্যতা সৃষ্টি হয়ে যায়, নেক আমল স্বভাবে পরিণত হয়ে যায়, তখন এই ব্যক্তি ইমানের মজা এবং স্বাদ গ্রহণ করতে থাকে। দেখেন, আমরা ইমান গ্রহণ করেছি, ইমানের স্বাদ নাই, মজা নাই, নামাজ পড়ি, নামাজের ভিতর কোনো মজা নাই, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতে কোনো মজা নাই। আপনাদের হয়তো থাকতে পারে, আমি তো মজা তেমন পাই না। এর অর্থ হল কি, আমাদের ইমান দুর্বল, আমাদের ইমানের ভিতর সেই শক্তি নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ একটি বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। সালাসাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যেই ব্যক্তির মাঝে তিনটা গুণ থাকবে, সে ঈমানের স্বাদ, ঈমানের মজা আস্বাদন করতে গ্রহণ করতে পারবে, ঈমানের মজা অনুভব করবে সে। এক নম্বর হল আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে, নিজের জীবনের চেয়ে, ফ্যামিলির চেয়ে, সম্পদের চেয়ে, সব কিছুর চেয়ে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি ভালোবাসবে। দুই নম্বর হল আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, এক মুসলমান আরেক মুসলমান ভাইকে মহাব্বত করবে, ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমরা তো কাউকে সালাম দিতেও চিন্তা করি যে এখানে দুনিয়ার কোনো ফায়দা আছে কিনা, যদি দুনিয়ার ফায়দা থাকে তখন একটা মুস্কি হাসি না, পারলে পায়ে যা চুমা দেয় একটা। আর যদি দেখি যে স্বার্থ নাই, দেখবেন যে সালাম দিলেও গলার থেকে আওয়াজ বের হয় না, কারণ হলো কি দুনিয়ার স্বার্থ নাই। দ্বিতীয় কোয়ালিটি হলো যে নিঃস্বার্থভাবে কাউকে মহব্বত করবে। তিন নম্বর হল আল্লাহ ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহু আন ইয়ুকযাফা ফিন নার, যে সে ইসলাম গ্রহণের করার পরেও কুফুরির দিকে ফিরে যাওয়াকে ওইভাবে ঘৃণা করবে, অপছন্দ করবে, যেমন মানুষকে আগুনে ফেলে দেওয়াকে অপছন্দ করে। ইসলাম গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে, একটা নেক আমল শুরু করার পরে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া, আগের অবস্থায় ফিরে যাওয়ার অর্থ হলো আমরা তো ভাইবোন মুসলমান হয়েছে, আমাদের অর্থ হলো অনেকে আছি আমরা বুঝি নাই, ভুল করেছি জীবনের অতীতে, হাফ প্যান্ট পরে বহু ঘোরাফেরা করেছি, ক্লাবে গেছি, মদ পান করেছি, বিভিন্ন ধরনের গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক বুঝ দিয়েছে, বুঝ দেওয়ার পরে এখন সব গুনাহ ছেড়ে দিয়েছি, ইসলামিক জীবন যাপন করার চেষ্টা করি, সুতরাং আবার পূর্বের জীবনে ফিরে যাওয়াকে সে এভাবে অপছন্দ করবে যেভাবে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে, পূর্বের জীবনে আর ফিরে যাবে না। এটির অর্থ হলে এই তিনটা গুণ থাকলে সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন হালাওয়াতাল ঈমান, সেই ব্যক্তি অন্তরের মাঝে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ইমানের মজা সে পেয়ে যাবে। সেই জন্য কোরআনে কারীমার এই আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, অর্থাৎ আয়াতের সারমর্ম হচ্ছে একজন পরিপূর্ণ মোমেন, একজন পরিপূর্ণ মোমেনের এমন বৈশিষ্ট্য থাকা উচিত যে তার সামনে যখনই আল্লাহর আয়াত পাঠ করা হবে তখনই তার ইমানের ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পাবে, তাতে উন্নতি সাধিত হবে এবং সৎকর্মের প্রতি তার অনুরাগ বৃদ্ধি পাবে, সৎকর্ম করতে তখন ইচ্ছে করবে, নেক আমল করার প্রতি ঝুঁকে যাবে সেই ব্যক্তি। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম, তাফসীরে মাজহারিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রওয়ায়েত বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন মানুষ প্রথম ইমান গ্রহণ করে, ইমানের ভিতর প্রবেশ করার সাথে সাথে তার অন্তরের ভিতর নূরের একটি শ্বেত বিন্দু প্রতিষ্ঠিত হয়ে যায়, একটা শ্বেত বিন্দুর মতো নূরের একটা জ্যোতি তার অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে ইমানের যতই উন্নতি হতে থাকে তখন এই শ্বেত বিন্দুটা সম্প্রসারিত হতে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে এসে যায় যে তার অন্তরটা সম্পূর্ণ ইমানের নূরে ভরপুর হয়ে যায়। সম্পূর্ণটা যখন ইমানের নূরে ভরপুর হয়ে যায় তখনই এই ব্যক্তি সৎকাজের প্রতি তার অনুরাগ পয়দা হয় আর গুনার প্রতি তার ঘৃণা অন্তরের ভিতর জন্ম নেয়। সুতরাং ইমান আস্তে আস্তে হল বাড়তে থাকে, মানুষ ইমান বাড়ে কোরআন তেলাওয়াতের যারা, ইমান বাড়ে হল নবীগণের ইতিহাস পড়লে, সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষার ইতিহাস পড়লে ইমান বাড়ে, ইমান বাড়ে হল কবরস্থান জিয়ারত করলে, ইমান বাড়ে মৃত্যুর পরের জীবনটাকে বেশি বেশি করে স্মরণ করলে, ইমান বাড়ে দরিদ্র মানুষের অবস্থা পর্যালোচনা করলে, সচোখে দেখলে। এক সাহাবি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর বড় কঠিন, আমার অন্তর কখনোই বিগলিত হয় না, চোখ দিয়ে দুই ফোঁটা পানি পড়ে না। হুজুর বললেন যে তুমি যাও এতিমের মাথার উপর হাত রাখো, তোমার ইমান, তোমার অন্তর নরম হবে। আকসিরু যিকরা হাযিমিল লাযাত, তোমরা বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো, তাহলে তোমার ইমান বাড়বে। ইমান বাড়বে হল দিনী হালাকাতে বসলে, দিনী হালাকাতে বসলে আল্লাহ পাক কার কোন কথার দ্বারা আমার অন্তরের ভিতর আসর হবে আমি জানি না। সেই জন্য বেশি বেশি দিনী হালাকাত, দিনী মজলিসে হল বসলে, দিনী এনভায়রনমেন্টে বসলে, যাতায়াত করলে তখন ইমান বর্ধিত হয়। এটি হল দ্বিতীয় গুণ। আল্লাহ পাক কোরআনে কারিমাতে অন্য আয়াতে বলেন, সূরাতু তাওবার 124 নম্বর আয়াতে, ওয়াইদা মা উনসিলা সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা ফাআম্মা আল্লাযীনা আমানু ফযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন ওয়াআম্মা আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম। হুজুর যখন কোরআন তেলাওয়াত করতেন, হুজুরের উপর আয়াত নাজিল হত, হুজুর মজলিস বসাতেন, তখন মোমেনরা যেমন বসত, সাথে সাথে মুনাফিকরাও বসত। মুনাফিকরাও হুজুরের মজলিসে বসত। মজলিস শেষ হয়ে গেছে, হুজুর নতুন একটি সূরা শুনিয়েছেন, মুনাফিকরা বাইরে যে ঠাট্টা করে একজন আরেকজনকে বলত, ওয়াইদা মা উনসিলা সূরাতুন, যখন কোন নতুন সূরা হত তখন ফামিনহুম মান ইয়াকুল, এই মানুষদের মাঝে একদল মুনাফিক ছিল, তারা পরস্পর বলাবল করত, আইয়াকুম যাদাতহু হাযিহি ঈমানা, এই নতুন সূরা শুনে তোমাদের কার ঈমান বেড়েছে, ঠাট্টা করে বলত। হুজুর আজকে ওয়াজ করছে না, ওয়াজ করে তোমাদের আজকে কার কি ফায়দা হয়েছে, এরকম ক্রিটিসাইজ করে, ফামিনহুম মান ইয়াকুল আইয়াকুম যাদাতহু হাযিহি ঈমানা, তারা ঠাট্টা করত। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা ওয়াইদা মা উনসিলা সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়াকুম যাদাতহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফযাদাতহুম ঈমানা, যাদের অন্তরে শুধু ঈমান আছে তাদের অন্তরে ঈমান বর্ধিত হয়েছে, আর তোমরা মুনাফিক, তোমাদের অন্তরের মধ্যে ঈমান নাই, সুতরাং তোদের কোনো ফায়দা হবে না। তাহলে কোরআন শুনলে যদি ঈমান না বাড়ে, সেটা কি মোমেনের লক্ষণ নাকি মুনাফিকের লক্ষণ? ওয়াআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আর যাদের অন্তরের ভিতর নিফাক এবং মুনাফিকির লক্ষণ আছে, ফযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, আল্লাহ পাক বলেন যে তাদের কলুষিতকে আমি আল্লাহ আরো বাড়া দিছি। এরপরে সূরায়ে তাওবার 127 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার বলেন, ওয়াইদা মা উনসিলা সূরাতুন নাযারা বাদুহুম ইলা বাদ হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা সরাফু সরাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। ওয়াইদা মা উনসিলা সূরাতুন, যখন কোন সূরা নাযিল হয়, নাযারা বাদুহুম ইলা বাদিন, তারা একজন, এই মুনাফিকরা একজন আরেকদিনের দিকে তাকায়, হাল ইয়ারাকুম মিন আহাদিন, হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা সরাফু, এবং তারা বলতে থাকে, তোমাদের এদের কাউকে কি তোমরা দেখেছো যে ঈমান বেড়ে গেছে? সুম্মা সরাফু, তখন সেটার থেকে তারা বিমুখ হত এবং তারা প্রত্যাখ্যান করত। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ, সরাফাল্লাহু কুলুবাহুম, তোমরাও কোরআন থেকে বিমুখ হয়েছ, আল্লাহও তাদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন, তোরা জীবনে সত্যের সন্ধান পাবি না। মোমেন মান্দার 13টি গুণ বলতে গিয়ে আল্লাহ পাক সূরায়ে ফুরকানের শেষে বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লম ইয়খিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, মোমেন তারাই হবে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের বাণী উচ্চারিত হবে, তখন তারা অন্ধ আর বধিরের মতো অমনোযোগী হয়ে শুনবে না, বরং হল অন্তদৃষ্টিকরণ দিয়ে এবং চক্ষু দিয়ে কর্ণ দিয়ে আমলের নিয়াতে বোঝার চেষ্টা করবে এবং শোনার চেষ্টা করবে মোমিন বান্দা তারা। তিন নম্বর গুণ হল ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ তারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপরই আস্থা রাখবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অবস্থায়, যাবতীয় কাজকর্মে তারা পরিপূর্ণ আস্থা ও ভরসা একমাত্র আল্লাহর উপরই রাখবে, কোন মখলুকাতের উপর তাদের ভরসা থাকবে না, আল্লাহর উপর ভরসা থাকবে। যে আমি পিতা হতে চাই, আমার সন্তানকে দিবে আল্লাহ পাক। কত দাম্পত্য যুগল আছে মৃত্যু অবধি পর্যন্ত তাদের কোনো সন্তান হয় না, তারা টেস্ট করে কোনো ত্রুটিও ধরতে পারে না কিন্তু সন্তান হয় না। তাহলে সন্তান কার হাতে? আল্লাহর হাতে। বহু মানুষ আছে যারা নাকি সন্তান আছে কিন্তু মেয়ে নাই, একটা মেয়ের বাপ হতে ইচ্ছা করে কিন্তু মেয়ে হয় না। বহু মানুষ আছে যাদের মেয়ে আছে ছেলে হয় না, এর জন্য তো বহু তালাকও হয়ে যায়, যে শুধু মেয়ে কেন, তোর জন্ম, তোর ঘর থেকে কেন মেয়ে হয়, স্বামী তালাক দিয়ে দেয় এই দুঃখে। সুতরাং মানুষের সেখানে কোনো হাত নাই। ইয়াহুবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহুবু লিমান ইয়াশা উযকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ও আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা দুটি দেন, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক কিছুই দেন না, আল্লাহ পাকের হাতে সব কুদরত। তাহলে সন্তান হওয়ার সব আসবাব গ্রহণ করার পরেও সন্তান নাও হতে পারে, সন্তান কে দিবে? আল্লাহ পাক। রিজিকের সব মাধ্যম আমি গ্রহণ করলাম, রিজিক নাও থাকতে পারে। দেখবেন যে ভালো জব হয়েছে, জবের এক এক সপ্তাহের মাথায় এমন ফায়ার করে দিয়েছে আর পাঁচ বছর কোনো জব নাই, হতে পারে না এরকম, আল্লাহ পাক আমাকে দিবেন। সমস্ত কিছু তো ভরসা হলো আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাক ছাড়া কারো উপর ভরসা করবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হল, হযরত জিবরিল আসছেন সাহায্যের জন্য, তিনি ফিরা দিছেন, তিনি বলেন তোমার সাহায্য আমার দরকার নাই। আল্লাহ পাক দেখতেছেন না আমি কি দুরবস্থায় আছি? যদি সাহায্য তিনি দেখে যদি করতে ইচ্ছা করে তিনিই করবেন, আমি তার সাহায্য চাই। হে ভাই জিবরিল, থ্যাংক ইউ ফর কামিং, আমি তোমার সাহায্য চাই না, আমি আল্লাহ পাকের উপর ভরসা করি। যখন ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন ন্যাচারাল যেটা কথা, এত বড় তীব্র অগ্নিকুণ্ডের মাঝে যাকে ফেলা হয়েছে, মুহূর্তের মাঝে তো পুরে সারকার হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর উপর ভরসা। আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু, সবাই পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন সাবধান, তার দাহিকা শক্তিকে আমি আল্লাহ কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে দিলাম, খবরদার আমার ইব্রাহিমের জন্য একটি লোমকূপ পর্যন্ত না জ্বলে, তুই ঠান্ডা শীতল হয়ে যা, মনোরম হয়ে যা, খবরদার আমার ইব্রাহিমকে জ্বালাবি না। আগুনের দাহিকা শক্তিকে আল্লাহ পাক অফ করে দিলেন, কিসের উপর ভিত্তি করে? ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল, ইমান এবং তাওয়াক্কুলের উপর, আল্লাহর উপর ভরসা করেছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান, প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ভাইরা প্রতারণা করে নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দিল, কুয়ায় ফেলে দিয়ে এরা এত বোকা ছিল, একটা ছাগল জবাই করেছে, ইউসুফের জামাটা খুলে রাখছে, জামাটা খুলে রেখে এই ছাগলের রক্ত দিয়ে জামা মাখিয়ে এসে বাপের কাছে কান্না কাটে করে বলতেছে, ওয়াজা ও আবাহুম আইসা আইয়াবকুন, তারা ইশার নামাজের সময় এসে কানতে কানতে বলল, কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদাহু, عندما تعينا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين হে আমাদের পিতা, আমরা আমাদের মাল সামানের কাছে ইউসুফকে বসা রেখে আমরা দৌড় প্রতিযোগিতায় গেছি, এর মাঝে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। ওমা অন্ত বিমুমিনিল্লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা যতই সত্য কথা বলি আপনি আমাদের বিশ্বাস করবেন না, কান দেয়ার কয়। ইউসুফ আলাইহিসসালাত, ইয়াকুব আলাইহিসসালাত ও সালামের কাছে তখন জামাটা দেওয়া হল। ইয়াকুব আলাইহিসসালাত ও সালাম জামাটা চেক করে দেখে বলে, বাঘটা এত ভদ্র যে আমার ইউসুফকে খেয়ে ফেলল, কিন্তু ইউসুফের জামার কোনো জায়গা ছিল না। দেখেন, মিথ্যা যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, সে মিথ্যা কিন্তু ধামা চাপা দেওয়া যায় না। এরা মিথ্যা ধামা চাপা দিতে চেয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তোমাদের উপর কোনো অভিযোগ নাই, আমি অভিযোগ সব আমার দুঃখ বেদনা আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর আমি সপর্দ করে দিলাম। ইয়াকুব আলাইহিসসালাম তখন বললেন যে আমি আল্লাহর উপর ভরসা রাখি যে আমার ছেলে হয়তো আল্লাহ পাক কোনোদিন ফিরিয়ে দেবেন। চল্লিশ বছর পরে আল্লাহ রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিসসালামের এই তাওয়াক্কুলের উপর ভিত্তি করে তার সন্তানকে তার হাতে ফিরিয়ে দিলেন। শুধু কি ফিরাই দিলেন, বাদশা বানা আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। তাহলে কেউ যদি তাওয়াক্কুল আল্লাহর উপর করতে পারে, দেখেন তাওয়াক্কুলের অর্থ আবার এটা না যে আমার কাজকর্ম ছেড়ে দিয়ে আমি আল্লাহর উপর ভরসা করে বসে থাকি যে রিজিকের মালিক তো আল্লাহ পাক, সুতরাং আল্লাহই তো আমাকে খাওয়াবে, আল্লাহ তো আমাকে সব আমার কাজকর্ম করার দরকার কি। এর নাম তাওয়াক্কুল না, এর নাম হল ভণ্ডামি। দেখেন একটা জোক আছে, জোক তো সত্য মিথ্যা আল্লাহ জানে বেটার। এইরকম এক মিস আন্ডারস্ট্যান্ডিং এক ব্যক্তির মধ্যে হয়েছে যে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পাকি খাওয়াবে। তখন মা সুন্দর সুন্দর সুস্বাদু খাদ্য পাক করে ছেলেকে ডাকে, ছেলে আর আসে না, ঘরের যে দরজা বন্ধ করছে আর বের হয় না, আল্লাহ যতদিন পর্যন্ত না খাওয়াইব ততদিন পর্যন্ত খামু না। মায়ের মন তো আর সহ্য হয় না, মা সকাল দুপুর রাতে বাবা একটু খাও, বাবা একটু খাও, মা তো জানে না খেলে তো মরে যাবে। মার পীড়াপিড়ি সহ্য না হয়ে বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে, যা ওখানে আছে আল্লাহ না খাওয়ান পর্যন্ত খাইব না। শেষ পর্যন্ত মায়ের মন তো আর সহ্য হয় না, খুঁজে বের করছে কোথায় আছে। সেখানে বিরিয়ানি বলেন অথবা এই জাতীয় পোলাও বলেন কোন সুস্বাদু খাদ্য পাক করে সে যে ঘুমা আছে তার মাথার ওখানে পাতিল রেখে দিয়ে আসছে যে নাকে যখন সুগন্ধি যাবে খিদার জ্বালায় ছেলে বুঝতেছে না রাতে উঠে অন্ধকারে কিছু খায়া ফেলবে, তাও আমার ছেলেটা বাসুক। এই সময় এখান দিয়ে একদল ডাকাত যাচ্ছিল, ডাকাতদের নাকেই বিরিয়ানির গন্ধ আসছে। ডাকাতরা বলে যে দীর্ঘ সময় ডাকাতি করে তো ক্ষুধার্ত হয়ে গেছি, বিরিয়ানির গন্ধ কোথার থেকে যায়? দেখে যে মিস্টার তাওয়াক্কুল ওখানে শুয়ে আছে, আর এখানে তার সামনে হলো বিরিয়ানির পাতিল। এখন ডাকাতরা বলে যে আরে বিরিয়ানি তো হাজির হয়ে গেছে, খেয়ে নে। আর একটা বলে যে একটু যাচাই বাছাই করে খাও, হতে পারে এর মধ্যে কোনো বৃষ্টি ডাকাত মারার জন্য কেউ কেউ কৌশল করে বৃষ্টিও রেখে দিতে পারছে। কথা তো সত্য, কেমনে যাচাই করবো, ওকে প্রথমে খাওয়া। এখন মিস্টার তাওয়াক্কুলকে বলে যে এই এখানে কিরে, উঠেই দেখে যে ডাকাতের দল ভয়, তখন বলতেছে তাড়াতাড়ি খা নইলে মাইরে ফেলাম, আল্লাহ না খাওয়াইলে খাওয়ামু না। ডাকাত পায়ের জুতা খুইলে পিটান শুরু করছে, এখন পিটা খেতে খেতে এখন আর মাইরেন না খাইতেছি। এখন সে খাইছে, ডাকাতরা দেখে যে মরে টরে না, তখন তারাও খাইছে, পাতিল দেয়া হাতে নিয়ে মায়ের কাছে যে বলতেছে আল্লাহ যদি খাওয়ায় কাউকে তাহলে জুতার বাড়ি দিয়াও খাওয়ায় আল্লাহ। এইটার নাম তাওয়াক্কুল না যে আল্লাহ পাক আমার মুখে দিবেন। তাওয়াক্কুল হলো দুনিয়া হলো দারুল আসবাব, যেই আল্লাহ আদম আলাইহিসসালামকে পিতা মাতাহীন ভাবে সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিসসালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিসসালামকে আদমের বডির থেকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আদমের মতো পিতা মাতাহীন সৃষ্টি করতে পারতেন না? পারতেন, কিন্তু এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাকের বিধান হল দুনিয়া দারুল আসবাব, আসবাবের মাধ্যমে দুনিয়া পরিচালিত হবে। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়া হল আসবাব দিয়া চলবে, দুনিয়া বুজুর্গিয়ার ফজিলত দিয়া চলবে না। বুজুর্গিয়ার ফজিলতের রেজাল্ট হল আখেরাতে। দুনিয়া একটা নিজামের মাধ্যমে চলবে, আমাকে আল্লাহ পাক রিজিক দিবেন, কিন্তু আমার হাতটা ঝাড়া দেওয়া লাগবে। হাতটা ঝাড়া দেওয়ার পরেও অনেকে রিজিক পায় না, মনে কষ্ট নিয়েন না। জাস্ট দৃষ্টান্ত দেওয়ার জন্য, বহু মানুষ আছে পিএইচডি ডিগ্রি করেছে বড় বড় ইউনিভার্সিটির থেকে, দেখেন তাদের কোনো জব নাই, সংসার চালাতে পারে না। এখানে নাই, আমি আপনাদেরকে 20-30 জনের নাম বলে দিতে পারব, তারা এসে আমার কাছে ধর্ণা ধরে। অনেক সময় আমি আমার সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করেছি, তাদেরকে জাকাতের ব্যবস্থা করে দিয়েছি, বেচারার আগামী ওয়াক্তে সংসারে বাচ্চা কাচ্চার খাবার নাই, পিএইচডি ডিগ্রিধারী, আর দেখেন কোনো কিচ্ছুই নাই, লেখাপড়াও জানে না, যদি সিগনেচার করতে যায় এত বড় শিক্ষিত যে হয়তো কলম ভাঙবে না, কাগজ ছিঁড়বে, এরকম বকলম দেখেন মিলিয়নার এখানে আছে কিনা। সুতরাং রিজিকের সম্পর্ক এডুকেশনের সাথে না, রিজিকের সম্পর্ক আল্লাহ পাক যাক যতটুকু দিবেন ততটুকু পাবেন। সেই জন্য তাওয়াক্কুলের অর্থ আদৌ এটা নয় যে আমি কাজকর্ম ছেড়ে আল্লাহর উপর ভরসা করে বসে থাকব। আসবাবকে আমি গ্রহণ করে, এই আসবাব ফল পশু নাও হতে পারে, আপনি ওষুধ খেয়েছেন, এই ওষুধ আপনার শরীরে কার্যকারী নাও হতে পারে, ওষুধের উপর ভরসা না রেখে আল্লাহর উপর ভরসা, যে হ্যাঁ আল্লাহ এই ওষুধটা আমার রোগ মুক্তির জন্য তুমি সহায়ক করো, কারণ বানিয়ে দাও। খাদ্য খেয়েছেন, আপনার পেটে অসুখ হয়ে যেতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে, আল্লাহ তুমি যে খাওয়াইছো এই খাদ্যটা আমার শরীরের জন্য উপকারী করো, অপকারী করো না, এইটার নাম হল তাওয়াক্কুল। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজমালু ফিত তলবে ও তাওয়াক্কালু আলাল্লাহ, আসবাবকে হালাল পন্থায় সঠিকভাবে গ্রহণ করো, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এক সাহাবী হুজুরের দরবারে আসছেন, হুজুরকে সালাম দিয়েছেন, জিজ্ঞেস করেন, তুমি কেমনে আসছো মিয়া? গ্রাম্য বদবী লোক, বেদুইন লোক, হুজুর জিজ্ঞেস করে আসছো কেমনে? হুজুর উটের উপর করে আসছি, উটে সোয়ার হয়ে আসছি, হাইটে আসি নাই। হুজুর বলেন যে ভালো কথা, উট কোথায় রাখছো? বাইরে। বানছো তো ভালো করে? না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপর ভরসা করে রেখে দিছি। নবী আলাইহিসসালাম বললেন, এটার নাম ভরসা না, এটার নাম তাওয়াক্কুল না। উটকে বাঁধার পরেও উট রশি ছিঁড়ে পালা যেতে পারে, উটকে শক্ত করে বাঁধো, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, যে হে আল্লাহ তুমি আমার উটটাকে হেফাজত করো, এটার নাম তাওয়াক্কুল। সুতরাং তাওয়াক্কুলের মিস আন্ডারস্ট্যান্ডিং আমাদের সমাজের মধ্যে হয়। একদল আছে তাওয়াক্কুল নাই আল্লাহর উপর, আসবাবের উপর পুরা ভরসা, ডাক্তারই আমাকে ভালো করবে, ওষুধই আমাকে ভালো করবে, পীর বাবাই আমাকে সন্তান দিবে, আল্লাহর উপর তাওয়াক্কুল এদের নাই। আর এক দল কিছু মানুষ আছে যারা কাজকর্মের কোনো দরকার নাই, আল্লাহ আমাকে খাওয়াইব, আল্লাহ আমাকে সব দেব, এই দুই দলই হল রং। আসবাব গ্রহণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় গুণ, আল্লাযীনা ইয়াকিমুনাস-সালাহ, যারা নাকি নামাজ কায়েম করবে। মোমেন বান্দার তৃতীয় গুণ হল নামাজ কায়েম করবে। চতুর্থ গুণ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ হল নামাজকে সমস্ত ফরায়েদ, ওয়াজিবাত, মুস্তাহাব, সুন্নাত, নামাজের যে পুরা বিধান আছে, বিধান অনুযায়ী সময় মতো জামাতের সাথে, তকবীরে উলার সাথে, পাবন্দির সাথে, খুশু খুদুর সাথে, ধীরস্থিরতার সাথে নামাজ পড়ার নাম হল একামতে সালাত। আর এক অর্থ হল একামতে সালাতের অর্থ হল নিজের ফ্যামিলিতে নামাজ প্রতিষ্ঠিত করা, নিজের সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা। আমার ফ্যামিলিতে কেউ যেন বেনামাজি না থাকে, আমার ফ্যামিলিতে একামতে সালাত হয়েছে, আমার সমাজে আমার প্রতিবেশীরা কেউ যেন বেনামাজি না থাকে, সবাই যেন নামাজি হয়, এটাকে একামতে সালাত। রাষ্ট্রের কেউ যেন বেনামাজি না থাকে, এটাকে একামতে সালাতের দ্বিতীয় অর্থ বলা হয়। অমিম্মা রাসাকনাহুম ইউনফিকুন। আর পঞ্চম গুণ হল অমিম্মা রাসাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে তাদেরকে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সেটা ফরজ জাকাতও হতে পারে, কুরবানি, হজ, সদকায়ে ফিতির, অথবা নফল চ্যারিটিও হতে পারে। নফল চ্যারিটি গরিব দুঃখীকে দেওয়া, প্রতিবেশীকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, ফ্যামিলির ভরণ পোষণ করা, যে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব, অর্থনৈতিক দায়িত্ব সে সঠিকভাবে আদায় করবে। দেখেন যেখানেই আল্লাহ পাক দানের কথা বলেন সেখানে আল্লাহ পাক একটা ওয়ার্ড, ওয়ামিম্মা রাসাকনাহুম, বান্দা তোমার সম্পদ দিতে বলি নাই, আমি আল্লাহ যে তোকে দিছি সেখান থেকে দে। তাহলে এই সম্পদ যে আমরা দিচ্ছি এই সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর সম্পদ আল্লাহর বান্দাকে দিলাম, এখানে আমার কোনো ক্রেডিট আছে? তাহলে আমার কোনো ক্রেডিট নাই, সমস্ত ক্রেডিট হল আল্লাহ পাকের, আল্লাহ দিয়েছেন। এই পাঁচটা গুণ মোমেন বান্দার বৈশিষ্ট্য। এক নম্বর হল কোরআন যখন তেলাওয়াত হবে, ওয়াজিলাত কুলুবহুম, অন্তর ভীতু সন্ত্রস্ত হয়ে বিনয় হবে, নম্র হয়ে যাবে। কোরআন দুই নম্বর হল কোরআন যখন তেলাওয়াত শুনবে বা পড়বে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে। চতুর্থ তিন নম্বর হল আল্লাহর উপর সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। চতুর্থ হল নামাজ কায়েম করবে। পঞ্চম হল আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে তারা। এই পাঁচটা গুণ যদি থাকে তাহলে পুরস্কারটা জানবেন না? আল্লাহ পাক বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হল প্রকৃত মুমিন, আর সব হল ফেক মোমেন। প্রকৃত অর্থে মোমেন যাদেরকে বলা হয়, যাদের জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করেছে, তারা হল এই সমস্ত কোয়ালিটি যার মাঝে আছে, সেই হল প্রকৃত অর্থে মোমেন। তাহলে প্রকৃত মোমেন হতে হলে মুমিনিন হাক্কান, সত্য মোমেন, রিয়াল মোমেন, খাঁটি মোমেন, পাকা মোমেন হল এরা। এই কোয়ালিটির যদি অভাব থাকে তারা মোমেন হবে কিন্তু আধা মোমেন। দেখেন আদা মৌলবী আছে না, আধা মৌলবী আছে, আধা ডাক্তার আছে, আধা লয়ার আছে, সব জায়গায় আধা আধা আছে। তো নিমে মোল্লা খাতরায় ইমান, নিমে তবিব খাতরায় জান, নিমে মোল্লা খাতরায় ইমান। শেখ সাদি বলেন আধা ডাক্তার জীবনের জন্য হুমকি স্বরূপ, আর আধা মোল্লা হল ইমানের জন্য হুমকি স্বরূপ। সে যেমন চিকিৎসা বোঝে না, এও হল কোরআন হাদিস না বুঝেই একটা ফতোয়া দিয়ে দেয়। এই জন্য দেখবেন যে যারা বিশেষজ্ঞ ডক্টর তারা কিন্তু চোখের ডাক্তার দাঁতের চিকিৎসা করে না, বলেন যে এটা আমার সাবজেক্ট না, আপনি ডেন্টিস্টের কাছে যান। দাঁতের ডাক্তার হার্টের চিকিৎসা করেন না, তিনি বলেন যে হার্টের ডাক্তারের কাছে যান, উনি স্পেশালিস্ট, আমি এটার স্পেশালিস্ট না। আর গ্রামের আধা ডাক্তারের কাছে যাবেন এমন কোন রোগ নাই যে চিকিৎসা জানে না। সেই জন্য দেখবেন যে যারা বিশেষজ্ঞ আলেম হয় তারা সব ফতুয়া কিন্তু দেয় না, তিনি বলেন এটা হাদিস সংক্রান্ত ফতোয়া, আপনি মুহাদ্দিসের কাছে যান, ইনি তাফসীর সম্পর্কে আলোচনা আপনি মুফাসসিরের কাছে যান, এটা মুফাসসিরদের কাজ, এটা হলো ইসলামী আইন শাস্ত্রবিদদের কাজ, মুফতিদের কাজ এটা, সুতরাং তাদের কাছে এটা জিজ্ঞেস করেন। আর দেখবেন যে জানে না, দেখবেন যে আপনি প্রশ্ন শেষ করেন নাই, মুখ খোলার আগে উত্তর শুরু হয়ে গেছে। আমাদের সমাজে এই মুফতিদের সংখ্যা বড় বেশি। অনেক সময় আমাদের কেউ প্রশ্ন করতে আসে, প্রশ্নটা এখনো বেচারা শেষ হয় নাই, প্রশ্ন শুনলে গভীরভাবে প্রথমে শোনা লাগবে, তারপরে একটু তো চিন্তা ভাবনা করা লাগবে যে কোরআন হাদিসের সঠিক চিন্তা ভাবনার আগ দিয়েই পাশে থেকে তিনজন বইলা ফেলছে উত্তর, তিনজনেরটা আবার তিন রকম হয়েছে। এটা হলো ওই নিমে মোল্লা খাতরায় ইমান, আধা মোল্লা হলো ইমানের জন্য হুমকি স্বরূপ। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের মাঝে সবগুলা গুণ থাকবে তারা হল প্রকৃত এবং সঠিক মোমেন, রিয়াল মোমেন। আর যদি সবগুলা না থাকে, কিছু থাকে কিছু নাই, তারা হল আধা মোমেন। তাদের পুরস্কারকে আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা করেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন করিম। তাদের জন্য দারাজাতুন, তাদের রবের কাছে সুমহান উচ্চ মর্যাদা রয়েছে। দুই নম্বর পুরস্কার ওয়া মাগফিরাতুন, তাদের যদি কোন ত্রুটি বিচ্যুতি দুনিয়াতে হয়েও যায়, আমি আল্লাহ অন্য নেক আমলের দ্বারা আমি আল্লাহ সহানুভূতিশীল হয়ে সব গুণা আমি মাফ করে দেব তাদের। ওয়ারিসকুন করিম, আর তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি করব। তাহলে কয়টা পুরস্কার হল? তিনটা পুরস্কার হল। এটা কাদের জন্য? যারা নাকি মর্দে মোমেন। এই পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এ সকল লোকেরাই হল সত্যিকার মোমেন, যাদের ভিতর বাহির এবং মুখ এবং অন্তর দুইটা এক, আর এই কোয়ালিটি যাদের মাঝে থাকে। সত্যিকার মোমেনের বৈশিষ্ট্যগুলা গুণাবলী বর্ণনা করে আল্লাহ পাক তাদের পুরস্কার ঘোষণা করলেন তিনটা তাফসীরে বাহরে মুহিতে। এই মুফাসসির লিখেছেন এই আয়াতগুলোতে যে পাঁচটি গুণাবলীর কথা, বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে, এই পাঁচটি বৈশিষ্ট্য মূলত তিন প্রকার। আল্লাপাক তিন ধরনের পুরস্কার ঘোষণা করেছেন। তিন ধরনের পুরস্কার কেন বললেন? পুরস্কার তো একটা দিলে জান্নাত দিব, এক ধরনের পুরস্কার দিলেই তো হয়ে যেত, তিনটা পুরস্কার ঘোষণা কেন করলেন? উপর উল্লেখিত যে আলোচনাগুলো আল্লাপাক বর্ণনা করেছেন মোমেন বান্দার পাঁচটি বৈশিষ্ট্য, এই পাঁচটি বৈশিষ্ট্য তিনটা ভাগে বিভক্ত। এখানে এই বৈশিষ্ট্যগুলার তিনটা স্তর আছে। এক নম্বর বৈশিষ্ট্য যেটা, যা অন্তরের সাথে সম্পৃক্ত, অন্তরের সাথে সম্পৃক্ত, যেমন আছে হল ইমান, আকিদা, খোদাভীতি, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, এগুলো সব হল অন্তরের সাথে সম্পৃক্ত। এই অন্তরের বৈশিষ্ট্যের কারণে, অন্তরের সাথে সম্পৃক্ত বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক প্রথম পুরস্কার দান করবেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে সুমহান উচ্চ মর্যাদা। যেহেতু তারা অন্তর দিয়ে, দিল দিয়ে এই কথাগুলোকে বিশ্বাস করেছে। দুই নম্বর হল এমন বৈশিষ্ট্য যার সম্পর্ক হল দৌহিক কার্যকলাপের সাথে, যেমন ওয়া আকামাস সালা, নামাজ পড়া, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, যাকাত দেওয়া, ওয়া আকামাস সালাত, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো হল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক। এই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ পাক দ্বিতীয় পুরস্কার তথা মাগফিরাতুন, আল্লাহর ক্ষমা দান করবেন। হাদিস শরীফে আসছে যে এক রমাদান থেকে আর এক রমাদান মাঝখানের সগিরা গুনার জন্য কাফফারা হয়ে যায়, এক নামাজ থেকে আর এক নামাজ মাঝখানের সগিরা গুনার জন্য কাফফারা হয়ে যায়, এক হজ থেকে আর এক হজ মাঝখানের গুনার জন্য কাফফারা হয়ে যায়। সুতরাং নামাজের দ্বারা মানুষের মাগফিরাত হয়। আর তৃতীয় বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্যগুলোর সম্পর্ক হল ধন সম্পর্কের সাথে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই বৈশিষ্ট্যের কারণে, যে সমস্ত বৈশিষ্ট্য ধন সম্পদের সঙ্গে সম্পৃক্ত, এই বৈশিষ্ট্যগুলোর কারণে আল্লাহ পাক তৃতীয় মর্যাদা দান করবেন, যে অরিসকুন করিম, আমি আল্লাহ তুমি তোমার সম্পদ থেকে নিজে ভোগ না করে নিজে না খেয়ে এখান থেকে দরিদ্র মানুষের জন্য মানবতার সেবার জন্য মানুষের জন্য তুমি ব্যয় করে এসেছ নিজের রিজিক থেকে, সুতরাং আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাতের ভিতর তোমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। দেখেন রিজকুন করিমুন বলেছেন, করিম মানে হল কি সম্মানজনক। আপনার বাড়িতে একজন খুব গুরুত্বপূর্ণ মেহমান আসছেন, মর্যাদাশীল ব্যক্তি আসছেন, তাকে যে আপনি মেহমানদারি করবেন এটা সম্মানের সাথে করবেন নাকি অসম্মান করে করবেন? বরং হল মানুষ বলে কি আপনার পদাচরণে আমাদের বাড়ি আজকে ধন্য হয়েছে, আপনার এই খাদ্য গ্রহণ আমাদের মেহমানদারি আর হসপিটালিটিটা কবুল হওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের পরশমণি হয়েছে, মানুষ সম্মান করে খাবার দিচ্ছে। জেলখানার কয়েদিদেরকে খাবার দেয় না, এটা কি সম্মানের খাদ্য? চোরকে খাবার দেয় না হাজতের ভিতর, চোরকে, খুনিকে, খুনিকে তো ফাঁসি দেওয়ার আগে ভালো খাবার দেয়, এটা কি সম্মান করে দেয় নাকি কিসের জন্য দেয়? এটা সম্মানের খাদ্য না। আল্লাহ পাক বলেন রিজকুন করিম, আমি আল্লাহ তোমাকে এমন রিজিক দিব যেটা নাকি সম্মানিত রিজিক, অর্থাৎ তুমি আমার মেহমান, আমি আল্লাহ তোমার জন্য মেজবান হব, তুমি আমার গেস্ট হবা আর আমি আল্লাহ তোমার জন্য হোস্ট হব, সেই মর্যাদাশীল খাবার তোমাকে আমি দিব, কারণ এই দান করার বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাকে এই পাঁচটি বৈশিষ্ট্য অর্জন করে এই তিনটি পুরস্কারের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।